মসিহের কাহিনী অনুষ্ঠানে স্বাগতম। এই সত্য কাহিনী প্রায় 2000 বছর আগে। এই কাহিনী এমন এক ব্যক্তির জীবন নিয়ে যার জীবন ও শিক্ষা যুগ যুগ ধরে মানুষের জীবনে নাটকীয় প্রভাব বিস্তার করে চলেছে। তার কাহিনী চারটা বইয়ে লেখা আছে। ওগুলিকে বলা হয় সুখবর। লুক নামে একজন ডাক্তার ঈশার সময় বাস করতেন, তিনি একটি বই লিখেছেন। চাক্ষুষ সাক্ষীর তথ্য তিনি কিতাবে সংগ্রহ করেন। হযরত ঈসা যা বলেছেন এবং শিক্ষা দিয়েছেন যেন আপনারা সেগুলো শুনতে পারেন, সেজন্য লুকের লেখা বিবরণ তুলে ধরা হচ্ছে। তার জীবন ও শিক্ষা গত 2000 বছর ধরে পৃথিবীর মানুষের জীবনকে মুগ্ধ করেছে। কোটি কোটি মানুষ ঈসার উপর ঈমান এনেছে এবং দেখেছে ঈসা কিভাবে তাদের জীবনে পরিবর্তন এনেছেন। যদি এই কাহিনী শুনেন তাহলে তার অলৌকিক জন্ম, ফ্রেস্তার আগমন ও নবীদের ভবিষ্যৎবাণীর পূর্ণতার বিষয়ে জানতে পারবেন। খোদাই ক্ষমতা নিয়ে তিনি আল্লাহর রাজ্যের বিষয়ে তাবলিগ করতেন, লোকদের হেদায়ত করতেন। কেউ কেউ রাগ করত, কিন্তু যারা তার কথা শুনত তাদের জীবনে কিভাবে প্রভাব ফেলত সেগুলি শুনবেন। ভূতপ্রেত ও প্রকৃতির উপর ক্ষমতা এবং অনেক মুজিজাপূর্ণ কাজ হযরত ঈসা করেছিলেন সে সম্পর্কেও শুনবেন। তিনি বহু অসুস্থ মানুষকে সুস্থ করে জীবনে শান্তি ফিরিয়ে দিয়েছেন, তা শুনে বুঝতে পারবেন মানুষের প্রতি তার মহব্বত কত গভীর ছিল। শেষে তার গ্রেফতার ও মৃত্যুর ঘটনার মধ্যে আপনি নিজেই বিলীন হয়ে যাবেন। আসুন তাহলে ঈসা মসিহের কাহিনী অনুষ্ঠানটি শুনি।
অগাস্টাস সিজার যখন রোমের সম্রাট এবং হেরোদ যখন ইহুদিয়া প্রদেশের রাজা, তখন আল্লাহ একদিন নাসরাত গ্রামের এক আল্লাহ ভক্ত পারহেজগার কুমারী মেয়ে মরিয়মের কাছে হযরত জিব্রাইলকে পাঠালেন। হযরত জিব্রাইল তাঁর কাছে গিয়ে বললেন,
ভয় করো না মরিয়ম, আল্লাহ তোমাকে রহমত দান করেছেন। তুমি গর্ভবতী হবে এবং একটি পুত্র সন্তান প্রসব করবে, তার নাম রাখবে ঈসা।
এ কিভাবে সম্ভব? আমার তো বিয়ে হয়নি।
আল্লাহর পাক রূহ তোমার উপরে আসবেন, সে কারণেই পবিত্র ছেলেটিকে ইবনুল্লাহ বলে ডাকা হবে। তার বাদশাহীর সময় কখনো শেষ হবে না।
কিছুদিন পরে বিবি মরিয়ম গর্ভবতী হলেন। মরিয়মের খালাতো বোন এলিজাবেথ এবং তার স্বামী জাকারিয়া, তাদের এক সন্তান হবে এই সংবাদ মরিয়মের নিকট আসলো। খবর শুনে মরিয়ম তাড়াতাড়ি করে গ্রামের মাটির রাস্তা ধরে এলিজাবেথের বাড়িতে হাজির হলেন।
এলিজাবেথ,
মরিয়ম, বোন আমার, নারী জাতির মধ্যে তুমিই ধন্য। তোমার যে সন্তান হবে সেও ধন্য। তোমার সালাম শোনার সঙ্গে সঙ্গে আমার গর্ভের সন্তানটি আনন্দে নেচে উঠল।
আবেগ মেশানো কণ্ঠে বিবি মরিয়ম জবাব দিলেন,
আমার হৃদয় মাবুদির প্রশংসা করছে এবং আমার নাজাত দাদাকে নিয়ে আমার দিল আনন্দে ভরে উঠেছে। এখন থেকে সমস্ত জাতি আমাকে ধন্য বলবে।
যখন মরিয়মের সন্তান প্রসব হওয়ার সময় এলো, তখন তারা রোমীয় সরকারের একটি ঘোষণা শুনতে পেলেন।
নাসরতবাসী শোনো, সম্রাট অগাস্টাস সিজারের হুকুমে গালিল এবং ইহুদিয়া প্রদেশে আদমশুমারি হবে, তাই নাম লেখাবার জন্য সকলকে নিজ নিজ জন্মস্থানে যেতে হবে।
সেজন্য সরকারি খাতায় নাম লেখার উদ্দেশ্যে বিবি মরিয়ম এবং তার স্বামী ইউসুফকে এক সপ্তাহ ধরে গাধার পিঠে চড়ে পাহাড়ি রাস্তায় বেথেলহাম যেতে হয়েছিল। সেখানে পৌঁছে তারা থাকার জন্য কোনো জায়গা পেলেন না। মরিয়মের প্রসব বেদনা শুরু হলে যাতে সন্তান ভূমিষ্ঠ হতে পারে সেজন্য একটি গোয়াল ঘরে আশ্রয় নিলেন। গ্রামের বাইরে মাঠের মধ্যে একদল রাখাল ভেড়ার পাল পাহারা দিচ্ছিল, আবার কেউ কেউ ঘুমোচ্ছিল। তখন হঠাৎ করে আল্লাহর ফেরেশতা সেখানে হাজির হলেন।
আরে দেখো, ওটা কি?
ওটা কিসের আলো? আলোতে আকাশ ভরে গেছে।
ফেরেশতা, দেখো আল্লাহর ফেরেশতা।
ফেরেশতা ভয় পাওয়া রাখালদের সাথে কথা বললেন,
আজ দাউদের গ্রামে তোমাদের নাজাত দাতা জন্মেছেন, তিনি মসিহ প্রভু।
চলো বেতলেহামে কি সব ঘটছে সেখানে গিয়ে দেখি।
এই ঘটনায় রাখালেরা আনন্দিত হল। ইহুদিদের শিক্ষা থেকে তারা জানতে পেরেছে যে একদিন আল্লাহর কাছ থেকে একজন মনোনীত নাজাতদাতা দুনিয়াতে আসবেন। সেই মানুষটি গুনাহগার মানুষের জন্য জীবন কুরবানি করবেন। সেজন্য তারা নতুন শিশুটিকে দেখার জন্য খোঁজ করতে লাগল। রাখালেরা ইউসুফ, মরিয়ম এবং শিশু ঈসাকে খুঁজে পেল। তারা দেখতে পেল শিশুকে কাপড় দিয়ে জড়িয়ে একটি জাবপাত্রের মধ্যে রাখা হয়েছে। ফেরার পর রাখালেরা রাতের ঘটনাটি সকলের কাছে বলতে লাগল। নাজাতদাতাকে পাঠানো হয়েছে বলে আল্লাহর শুকরিয়া আদায় করল। ফেরেশতা যা বলেছিলেন তারা সব দেখেছিল ও শুনেছিল। ইহুদিদের শরীয়ত অনুসারে পাক সাফ হওয়ার সময়ে হজরত ইউসুফ ও বিবি মরিয়ম শিশুকে নিয়ে পাহাড়ের উপর অবস্থিত ইহুদিয়ার উত্তরে রাজধানী জেরুজালেমে গেলেন। এই নতুন পরিবারটি ধর্মীয় কাজের প্রাণকেন্দ্র বলে পরিচিত ইবাদতখানায় গেলেন। শরীয়ত অনুসারে প্রথম ছেলে সন্তানকে আল্লাহর উদ্দেশ্যে দান এবং ঘুঘু বা কবুতর কুরবানি দিতে গেলেন। ইবাদতখানায় ঢোকার পর শামাউন নামে একজন পরহেজগার লোক তাঁদের সামনে এসে দাঁড়ালেন। আল্লাহর পাকরু শামাউনের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে মসীহকে না দেখা পর্যন্ত তিনি মরবেন না। ইহুদিরা বিশ্বাস করত মানুষকে গুনাহ থেকে নাজাত দেবার জন্য একজন নাজাতদাতা দুনিয়াতে আসবেন। শিশুটি যে সেই নাজাতদাতা তা চিনতে পেরে শামাউন কোলে নিয়ে দোয়া করতে শুরু করলেন।
মাবুদ, তুমি তোমার কথা মতো তোমার গোলামকে এখন শান্তিতে বিদায় দিচ্ছ। আমার চোখ তোমার নাজাতের ব্যবস্থা দেখতে পেয়েছে। এই সন্তান আল্লাহর মনোনীত। আল্লাহ তোমাদের রহমত করুন।
কয়েক মাস পর নতুন পরিবারটি উত্তর দিকে অবস্থিত তাদের বাড়ি নাসরাতে ফিরে এলেন। ছেলের জন্মকে ঘিরে যেসব অস্বাভাবিক ঘটনা ঘটেছে মরিয়ম সেসব নিয়ে চিন্তা করতে লাগলেন এবং সেগুলি মনের মধ্যে গেঁথে রাখলেন। যখন ঈসার বয়স ১২ বছর তখন তার পরিবার ঈদুল ফেসাক পালন করতে জেরুজালেম গেলেন। এই ঈদুল ফেসাক ইহুদিদের সবচেয়ে আনন্দের দিন, কারণ এই দিনে ইহুদিদের জাতীয় জীবনে ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। মেজবানি শেষে তারা বাড়ির পথে রওনা করলেন। কিছু দূর যাবার পর তারা দেখলেন ঈসা তাদের সাথে নেই। ভয়ে ভয়ে তিন দিন পর হজরত মরিয়ম ও ইউসুফ খোঁজ করতে জেরুজালেম গেলেন। শেষে উদ্বিগ্ন পিতামাতা ঈসাকে দেখতে পেলেন। ঈসা ইবাদতখানার মাঝখানে দাঁড়িয়ে আলেমদের কথা শুনছিলেন এবং তাদের প্রশ্ন জিজ্ঞেস করছিলেন। যারা শুনছিল তারা সকলেই ঈসার বুঝার জ্ঞান ও উত্তর শুনে আশ্চর্য হতে লাগল।
এই ছেলেটি কার যে এরকম প্রশ্ন করছে?
হজরত ঈসাকে দেখে পিতামাতা আশ্চর্য হলেন। তার মা তাকে জিজ্ঞেস করলেন,
বাবা, তুমি আমাদের সঙ্গে কেন এমন করলে? তোমার পিতা ও আমি কত ব্যাকুল হয়ে তোমার খোঁজ করছিলাম।
তোমরা কেন আমাকে খুঁজছো? তোমরা কি জানো না আমার পিতার ঘরে আমাকে থাকতে হবে?
এরপর হজরত ঈসা পিতামাতার সাথে নাসরাতে ফিরে গেলেন। সেখানে তিনি জ্ঞানে, বয়সে এবং আল্লাহ ও মানুষের মহব্বতে বেড়ে উঠতে লাগলেন। রোমীয় সম্রাট তিবিরিয়ের শাসনের ১৫ বছরের সময়ে যখন ঈসার বয়স ৩০ বছর, তখন বিবি মরিয়মের বোন এলিজাবেথের ছেলে ইয়াহিয়া নবীর উপরে আল্লাহর ওহী নাজিল হল। হজরত ইয়াহিয়া জনতার কাছে গুনাহ থেকে তওবা করে এবং চিহ্ন হিসেবে পানিতে তরিকাবন্দী নেয়ার কথা বলতেন। লোকেরা ইয়াহিয়া নবীকে তরিকাবন্দীদাতা ইয়াহিয়া বলে ডাকতেন।
গুনাহের পথ থেকে ফিরে এসো এবং তরিকাবন্দী নাও, তাহলে আল্লাহ তোমার গুনাহ মাফ করবেন।
হজরত ইয়াহিয়া জর্দান নদীর চারপাশের প্রাকৃতিক পরিবেশে জনতার কাছে তাবলিগ করতেন। যারা ঈমান আনত তাদেরকে তিনি তরিকাবন্দী দিতেন।
ঈশায়া নবীর কিতাবে যেমন লেখা আছে, একজন মরুভূমিতে চিৎকার করে ঘোষণা করছে, তোমরা আল্লাহর পথ প্রস্তুত করো, তার চলার পথ সোজা করো, সমস্ত উপত্যকা ভরা হবে, সমস্ত পাহাড় পর্বত সমান করা হবে, আঁকা বাঁকা পথ সোজা করা হবে এবং অসমান রাস্তা সমান করা হবে এবং সমস্ত মানুষ মাবুদ আল্লাহর নাজাত দেখতে পাবে।
আমরা কি করব?
হ্যাঁ বলুন, আমরা কি করব?
আপনি কি চান আমরা কি করব?
যদি কারো দুটি জামা থাকে তাহলে যার নেই সে তাকে একটা দিক, এবং যার খাবার আছে সেও সেরকম করুক।
হুজুর, আমরা কর আদায়কারী, আমরা কি করব?
আইনে যা আছে তার বেশি আদায় করো না,
জনতার মধ্যে রোমিও শূন্য ছিল, তারাও প্রশ্ন করেছিল,
আমাদের কি হবে, আমাদের কি করতে হবে?
জুলুম করে কারো কাছ থেকে টাকা আদায় করো না, আর বিনা কারণে কাউকে দোষী করো না, তোমাদের বেতনেই সন্তুষ্ট থেকো।
বলুন তো, আপনি কি মসিহ?
আমি তোমাদের পানিতে তরিকা বন্দি দিচ্ছি, কিন্তু যিনি আমার চেয়ে মহান তিনি আসছেন। আমি তার জুতার ফিতা খুলবারও যোগ্য নই। তিনি পাক রূহ ও আগুনে তোমাদেরকে তরিকা বন্দি দেবেন। কুলা তার হাতেই আছে, তা দিয়ে তিনি শস্যের তুষ আলাদা করবেন এবং গম গোলাই জমা করবেন।
যখন লোকেরা হযরত ইয়াহিয়ার কাছে তরিকাবন্দি নিচ্ছিল, তখন ঈসা মসীহ ইয়াহিয়া নবীর কাছে তরিকাবন্দি নিতে আসলেন। ইয়াহিয়া নবী তাকে তরিকাবন্দি দিতে রাজি হলেন। পানি থেকে উঠেই ঈসা মসীহ মুনাজাত শুরু করলেন। ঠিক সেই সময় পাক রূহ কবুতরের মতো হয়ে তার উপর নেমে আসলেন এবং বেহেশত হতে এই কথা শোনা গেল, ইনিই আমার প্রিয় পুত্র, এর উপর আমি সন্তুষ্ট। হযরত ঈসা পাক রূহে পরিচালিত হয়ে মরুভূমিতে গেলেন, যেখানে তিনি 40 দিন যাবৎ শয়তান দ্বারা পরীক্ষিত হয়েছিলেন। সেই দিনগুলিতে তিনি কিছুই খাননি। যখন তিনি ক্ষুধার্ত হলেন, শয়তান তাকে বলল,
তুমি যদি ইবনুল্লাহ হও তাহলে পাথরটিকে রুটি হয়ে যেতে বলো।
কিতাব থেকে হযরত ঈসা উত্তর দিলেন,
পাপ কিতাবে আছে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, আল্লাহর কথাতেই বাঁচে।
ঠিক তারপরেই শয়তান দুনিয়ার সবকিছু দেখিয়ে বলল,
আমি তোমাকে সমস্ত ক্ষমতা ও সম্পদ দেব, সবকিছুর অধিকার আমার হাতে আছে, আমার যাকে ইচ্ছা তাকেই দিতে পারি, যদি তুমি আমাকে সেজদা করো তবে এই সবই তোমাকে দেব।
পাক কিতাবে আছে, তুমি কেবল আল্লাহকেই ভয় করবে এবং তারই ইবাদত করবে।
শেষে হযরত ঈসাকে শয়তান বাইতুল মুকাদ্দাসের চূড়ার উপর দাঁড় করিয়ে বলল,
যদি তুমি ইবনুল্লাহ হও তবে এখান থেকে লাফ দিয়ে নিচে পড়ো, কারণ পাক কিতাবে লেখা আছে তিনি তার ফেরেশতা দিয়ে তোমাকে রক্ষা করবেন, আরো লেখা আছে তারা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেন যাতে পায়ে তোমার পাথরের আঘাত না লাগে।
কিতাবে লেখা আছে তোমার মাবুদ আল্লাহকে পরীক্ষা করো না।
এই পরীক্ষার পর হযরত ঈসা নাসরাতের দিকে রওনা হলেন, যেখানে তিনি তাঁর শৈশব কাটিয়েছিলেন। সাপ্তাহিক ছুটির দিনকে ইবাদতের দিন বলা হতো। সেই দিনে হযরত ঈসা স্থানীয় ইবাদতখানায় গেলেন, যেখানে ইবাদত করা ও শিক্ষা দেওয়া হতো। ইবাদতখানার নেতার অনুরোধে তিনি কিতাব থেকে পড়লেন,
আল্লাহর রূহ আমার উপরে আছেন, তিনি আমাকে গরিবদের কাছে তাবলিগের জন্য পাঠিয়েছেন, বন্দীদের কাছে স্বাধীনতা এবং অন্ধদের দেখতে পাওয়ার কথা ঘোষণা করতে পাঠিয়েছেন, যারা অত্যাচারিত তাদের মুক্ত করতে এবং আল্লাহর রহমতের সময় ঘোষণা করতে আমাকে পাঠিয়েছেন।
ভালোই তো কথা বলে।
পাক কিতাবের এই কথা যা শুনলেন তা আজই পূর্ণ হলো।
কি, কিতাবের কথা পূর্ণ হলো?
এই ওয়াদা কেবল মসীহই পূর্ণ করতে পারেন।
আমরা কিভাবে তা জানবো?
তোমরা এই চলতি কথাটা নিশ্চয়ই বলবে, ডাক্তার নিজেকে সুস্থ করো, আরও বলবে কফরনাহমে যে সমস্ত কাজ করার কথা আমরা শুনেছি তা এখন নিজের গ্রামেও করে দেখাও।
আমি সত্যি বলছি, কোনো নবীকেই তার নিজ গ্রামের লোকেরা গ্রাহ্য করে না।
এই কথার মাধ্যমে হযরত ঈসা নিজেকে মসীহ অর্থাৎ আল্লাহর মনোনীত নাজাতদাতা হিসেবে চিহ্নিত করলেন।
নবী, সে তো আল্লাহ বিরোধী, সে কি,
সে নিজেকে কি মনে করে?
সে কি কাঠমিস্ত্রির ছেলে নয়? তোকে বের করে দাও, বের করে দাও।
লোকেরা ঈসা মসীহকে পাহাড় থেকে ফেলে দিতে চেষ্টা করল, কিন্তু তিনি জনতার মধ্য দিয়ে নিজ পথে হেঁটে চলে গেলেন। রুহানি কাজে বৃদ্ধির উদ্দেশ্যে ঈসা মসীহ তার উম্মতদের জড়ো করে বেহেশতি রাজ্যের তাবলিগ কাজে সাহায্য করার জন্য প্রস্তুত করলেন। গালিল সাগরের পাড়ে কয়েকজন জেলে জাল পরিষ্কার করছিল, তারা হলেন শিমন পিতর, ইয়াকুব এবং ইয়োহন্না। মাছ ধরার জন্য দুটো নৌকা তাদের কাছেই ছিল। হযরত ঈসা একটি নৌকায় উঠলেন যেটি শিমনের ছিল। ঈসা তীর থেকে নৌকাটিকে একটু দূরে নিয়ে যেতে বললেন। তিনি নৌকায় বসে শিক্ষা দিতে লাগলেন। তার কথা বলা শেষ হলে তিনি শিমনকে বললেন,
নৌকাটি দূরে গভীর পানিতে নিয়ে যাও, তারপর মাছ ধরতে তোমরা সেখানে জাল ফেলো।
ও হুজুর, সারা রাত আমরা পরিশ্রম করেছি কিন্তু কিছুই পাইনি।
তবু আপনি যখন বলছেন, আমি আবার জাল ফেলে দেখি।
ইয়াকুব, ইয়োহন্না।
ঈসা মসীহকে সাথে নিয়ে তারা তার নির্দেশের বাধ্য হল। জাল ফেললে পর এত মাছ ধরা পড়ল যে তাতে জাল ছেঁড়ার উপক্রম হল।
তোমাদের নৌকা নিয়ে এসো, আমাকে সাহায্য করো, তাড়াতাড়ি এসো।
তারা এসে নৌকা দুটি মাছে ভরে ফেলল। নৌকা দুটি ডুবে যাবার উপক্রম হল। এই অলৌকিক কাজে শিমন পিতর অভিভূত হলেন। তিনি মসীহের প্রতি শ্রদ্ধায় আর ভালোবাসায় নিজেকে নত করলেন।
আমার কাছ থেকে চলে যান হুজুর, আমি একজন খুনাগার।
ভয় করো না, এখন থেকে তুমি মানুষ ধরবে।
সারা রাত একাকী মোনাজাত করার পর হজরত ঈসা সুখবর তাবলিগ করার জন্য উম্মতদের মধ্য থেকে ১২ জনকে বেছে নিয়ে সাহাবী পদ দিলেন। জেলেদের মধ্যে থেকে ছিলেন পিতর, আন্দ্রিয়, ইয়াকুব ও ইয়োহন্না, এছাড়া ফিলিপ, বর্তলময়, কর আদায়কারী মথি, থোমা, আলফের ছেলে ইয়াকুব, মৌলবাদী শিমন, ইয়াকুবের ছেলে এহুদা এবং এহুদা স্কারিয়ত, যে বেঈমানি করেছিল। লোকেরা প্রায় ঈসাকে সারা ইহুদিয়া, জেরুজালেম এবং পাশের শহরগুলিতে খুঁজে বেড়াত। তারা মসীহের শিক্ষা শুনতে চাইত, রোগ থেকে সুস্থ হতে এবং ভূতগ্রস্তকে ভূত ছাড়ানোর জন্য আসত, কারণ মসীহের মধ্য থেকে শক্তি বের হয়ে অনেককে সুস্থ করেছিল।
আমাদের এখন আপনাকেই প্রয়োজন হুজুর।
অন্যেরাও আল্লাহর রাজ্যের বিষয় শোনার জন্য খুব আগ্রহের সাথে আসত। ঈসা মসীহ সরাসরি তাদের হৃদয়ে কথা বলতেন, তাদের সংশোধন করতেন। কেউ কেউ রাগ করত, কিন্তু যে তার কথা শুনত সেই তার জীবনে কার্যকরী ফল বয়ে আনত। ঈসা মসীহ তাদেরকে আল্লাহর রহমতের বিষয়ে বলতেন।
গরিবেরা তোমরা ধন্য, কারণ আল্লাহর রাজ্য তোমাদেরই। ধন্য যারা ক্ষুধার্ত, তোমরা তৃপ্ত হবে। ধন্য যারা কাঁদছ, তোমরা হাসবে। ধন্য তোমরা যখন লোকে তোমাদের ঘৃণা ও নিন্দা করে আর ইবনে আদমের নামে তোমাদের অপবাদ দেয়, তখন খুশি হয়ে আনন্দে নেচে ওঠো, কারণ বেহেস্তে তোমাদের মহা পুরস্কার আছে। তাদের পূর্বপুরুষরা নবীদের উপর এমনই করত।
১৬ ১৭ ১৮ ১৯ ২০
এই আমার সব।
কি বলছো, এই আমার সব মানে?
হায় রে দুনিয়ার ধনী লোকেরা, এখানে কত সুখ ভোগ করছো।
সে ধনী হতে চায় না, আসলেই সে পাগল।
ধিক তোমাদের যারা এখন হাসছো, তোমরা দুঃখ করবে ও কাঁদবে। ধিক যখন সবাই তোমাদের প্রশংসা করে, কারণ তাদের পূর্বপুরুষরাও ভণ্ড নবীদের প্রশংসা করত। যারা শুনছ তাদেরকে বলছি, তোমার শত্রুকে মহব্বত করো।
কি? আমাদের শত্রুদেরকে মহব্বত করবো?
ঘৃণা করলে ভালোবেসো, অভিশাপ দিলে আশীর্বাদ করো, কষ্ট দিলে মঙ্গল কামনা করো। কেউ যদি তোমার এক গালে চড় মারে, তাহলে অন্য গালটিও পেতে দিও। কেউ যদি তোমার চাদর জোর করে কেড়ে নেয়, তাহলে তোমার জামাটিও দিয়ে দিও। যারা তোমাদের কাছে চায় তাদের দিও। কেউ তোমার কোনো জিনিস নিয়ে গেলে তার ফেরত চেয়েও না। যেমন ব্যবহার পেতে চাও অন্যের প্রতি তেমনই ব্যবহার করো।
কিন্তু আসলে তিনি রোমিওদেরকে বুঝাননি।
ঘৃণিত সেই সমরীয়রা যাদেরকে আল্লাহ ভালোবাসেন না।
বিচার করো না, তাহলে তোমারও বিচার হবে না। দোষ ধরো না, তাহলে তোমারও দোষ ধরা হবে না। ক্ষমা করো, তোমাকেও ক্ষমা করা হবে। দাও, তোমাকেও দেওয়া হবে। যেভাবে মেপে দেবে, তোমাকেও সেভাবে মেপে দেওয়া হবে।
আমাদেরকে সেই পথে চালান হুজুর।
যারা তোমাকে ভালোবাসে যদি তাদেরই ভালোবাসো, তবে তাতে প্রশংসার কি আছে? মন্দ লোকেরাও তাই করে, এবং যারা তোমাদের উপকার করে কেবল তাদেরই যদি উপকার করো, তবে তাতে প্রশংসার কি আছে? পাপীরাও তো তাই করে। না, তোমার শত্রুদেরও মহব্বত করো, তাদের উপকার করো। ফেরত পাবার আশা না করে অন্যকে ধার দাও, তাহলে তোমার জন্য মহা পুরস্কার আছে, আর তোমরা মহান আল্লাহর সন্তান হবে, কারণ তিনি অকৃতজ্ঞ ও দুষ্টদেরকেও দয়া করেন। দয়ালু হও। কারণ তোমার বেহেস্তি পিতাও দয়ালু।
যখন সাধারণ লোকদের মধ্যে ঈসার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছিল, তখন ঈসার ব্যতিক্রমী শিক্ষা ও খারাপ লোকদের সাথে মেলামেশায় ধর্মীয় নেতারা উদ্বিগ্ন হল। কিন্তু ধর্মীয় নেতাদের মধ্যে ফরিসি সিমন ছিলেন ব্যতিক্রম। তিনি ঈসার প্রতি আগ্রহের কথা তাঁর এক বন্ধুর কাছে বললেন,
আমি এই লোকটি সম্বন্ধে জানতে চাই।
তুমি কি মনে করো ইনি সেই মসিহ?
ইহুদিরা যার জন্য অপেক্ষায় আছে ঈসা সেই মনোনীত ব্যক্তি কিনা তা জানার জন্য ঈসাকে সিমন দাওয়াত করলেন। ঈসা ও তার সাহাবিরা সিমনের বাড়িতে গেলেন এবং জুতা খুলে ঘরে ঢুকে সোজাসুজি খাবারের জায়গায় গেলেন। ঈসাকে বসার অনুরোধ করার পর অন্য মেহমানদের বসতে বলা হল। সকলেই বসলেন এবং খাবারের জন্য অপেক্ষা করতে লাগলেন। একজন খারাপ মহিলা হাতে একটি আতরের বোতল নিয়ে হঠাৎ ঘরে ঢুকে পড়ল। মহিলাটি জানতে পেরেছে যে হযরত ঈসা এখানে দাওয়াত খেতে এসেছেন।
মহিলাটি এখানে কি করছে?
আমি জানি না।
মহিলাটি হযরত ঈসার কাছে গিয়ে চোখের পানি দিয়ে পা ভেজাতে লাগল, চুল দিয়ে পা মুছে দিল এবং পায়ে চুমু দিতে লাগল। সিমন মনে মনে বলতে লাগল,
যদি এই লোকটি সত্যি একজন নবী হতো তাহলে সে বুঝতে পারতো কে তাকে স্পর্শ করছে। সে জানতো কি জঘন্য পাপের জীবন সে কাটায়।
মহিলাটি বোতলের মুখ খুলে সমস্ত আতর হযরত ঈসার পায়ে সেজদার মতো উগুর হয়ে ঠেলে দিল। হযরত ঈসা সিমনের দিকে তাকিয়ে বললেন,
সিমন আমি জানি এই মহিলাটিকে,